মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বৈধ অধিকার প্রতিষ্ঠার বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে উত্থাপনের লক্ষ্যে ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসি একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করেছে। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে তারা আর রোহিঙ্গাদের গ্রহণ করতে পারছেন না, তাদের বন্ধ করা উচিত রোহিঙ্গাদের গ্রহণ করার প্রক্রিয়া। সবশেষ বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন মিয়ানমার কোনো ওয়াদাই রক্ষা করছে না, অর্থাৎ বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য এখন পর্যন্ত মিয়ানমার যেসব ওয়াদা বাংলাদেশের সঙ্গে করেছে তার কোনোটাই তারা পূরণ করছে না। এই যখন বাস্তবতা তখন স্থানীয় পর্যায়ে অর্থাৎ কক্সবাজারে লক্ষ্য করা যাচ্ছে অন্য এক ধরনের সমস্যা। স্থানীয় মানুষজন তারা তাদের অধিকার নিয়ে তাদের সমস্যা নিয়ে রাস্তায় নেমেছেন। সব মিলিয়ে বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি এবং আন্তর্জাতিক সহযোগিতা, এই হচ্ছে আমাদের আজকের আলাপনের বিষয়। এবং সেক্ষেত্রে আমাদের সঙ্গে বিশ্লেষক হিসেবে রয়েছেন ঢাকা থেকে অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। তার কাছ থেকে বিশ্লেষণ জানবো, একই সঙ্গে স্থানীয় যে সমস্যার কথা বললাম তা জানতে আমরা আমাদের সঙ্গে সংযুক্ত করে নিয়েছি শরীফ আজাদ, সভাপতি অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়া। এবং মাঠ পর্যায়ের কী অবস্থা তা জানতে আমাদের সঙ্গে যুক্ত করে নিয়েছি আমাদের কক্সবাজার সংবাদদাতা মজম হোসেন শাকিলকে। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, শুরুতেই আসিফ মনির, আপনার কাছ থেকে একদম সবশেষ যে বিশ্লেষণ হওয়া প্রয়োজন সেগুলো জেনে তারপর আমরা মাঠ পর্যায়ের খবরাখবর জানব, অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতির কথা শুনব। সেক্ষেত্রে শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই যে ওয়াইসি যে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করেছে যে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা মুসলিমদের বৈধ অধিকারের বিষয়টি তারা উত্থাপন করতে যাচ্ছেন, এই উদ্যোগের মধ্যে দিয়ে আসলে কিছু কি অর্জন করা সম্ভব আসিফ মনির?
জি, ধন্যবাদ। একটা হলো যে আন্তর্জাতিক অপরাধ আদালত একটা প্রক্রিয়া কিছুদিন আগে শুরু করেছে, গত বছর থেকে, যেটা তারা বলছে যে প্রাক তথ্য সন্ধান অনুসন্ধানের একটা প্রক্রিয়া, এবং সেটার জন্য বাংলাদেশের সমর্থন এবং বাংলাদেশের সহায়তা চাওয়া হয়েছে। যেহেতু বাংলাদেশ রোম স্ট্যাটুয়েটের একজন স্বাক্ষরকারী অনুস্বাক্ষরকারী, পাশাপাশি বাংলাদেশে যারা অধিকার নিয়ে কাজ করে, মানবাধিকার কমিশন থেকে শুরু করে স্থানীয় যে অধিকার সংস্থাগুলো আছে তারাও নিয়মিত ভাবে পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের সাথে একটা যোগসূত্র রাখার চেষ্টা করছে। অল্প কিছুদিনের মধ্যেই সামনে আইসিসি একজন প্রতিনিধি বাংলাদেশে আসবেন এবং উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা, এবং তিনি রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা আছে তথ্য সংগ্রহ করার একটি প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে। এ পর্যন্ত অনেক তথ্য সংগ্রহ হয়েছে, কিন্তু সেগুলো ঠিক আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে, বিশেষ করে যেগুলো আইনি প্রক্রিয়া কাজে লাগবে সেভাবে করা হয়নি, তো সেখানে কি পূর্ব প্রস্তুতি প্রক্রিয়া চলছে। এরকম একটি সময় অবশ্যই ওআইসির যে পদক্ষেপ সেটা কিছুটা গুরুত্ব বহন করে, যে মিয়ানমারের বিরুদ্ধে যদি ভবিষ্যতে কখনো যুদ্ধাপরাধ অথবা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনার সুযোগ থাকে সেক্ষেত্রে একটি সমর্থন এবং বিভিন্ন রকম সমর্থন দরকার হবে, তার মধ্যে যদি ওআইসি একটি হয় সেটি হয়তো কিছুটা লাভবান হবে। তবে এটাও বুঝতে হবে যে এই আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রক্রিয়াটি অনেক দীর্ঘ, এখন এটি প্রাক তথ্য অনুসন্ধানের একটি প্রক্রিয়া রয়েছে এবং সেখান থেকে এটি আদালতে এটার বিচার কার্য শুরুর ক্ষেত্রে অনেক সময় কয়েক বছর লেগে যেতে পারে। এটি ফলাফল অথবা এটি প্রক্রিয়া খুব দ্রুত আমরা দেখতে পাবো না, এটা চাক্ষুষ হবে, আরো সময় নেবে।
এবং সেক্ষেত্রে আসলে প্রথম যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বের দাবি রাখে সেটি হচ্ছে রোহিঙ্গাদের নিজেদের অধিকার, অর্থাৎ মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে তাদের সম্মানের সহিত এবং নিরাপত্তার সঙ্গে মিয়ানমারে ফিরিয়ে দেওয়া। সেক্ষেত্রে আসলে ওয়াইসিভুক্ত দেশগুলোর কোনো তৎপরতা কি এখন পর্যন্ত তেমনভাবে লক্ষ্য করা গেছে, আপনার কি মনে হয়?
আপনার প্রশ্নের মধ্যেই সেটার একটা ইঙ্গিত আছে কিছুটা। আমরা দেখেছি যে এক উচ্চ পর্যায়ের বাংলাদেশে এসেছেন কর্মকর্তা ওআইসি থেকে, তারা ঘুরে গেছেন আগে, এবং আমাদের এখান থেকেও যখন ওআইসি সম্মেলনে বাংলাদেশ সরকার প্রতিনিধিরা গেছেন সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু সেটার ফলশ্রুতিতে আমরা খুব বেশি কিছু দেখতে পাইনি। কাজেই এখানে বিশেষ করে অপরাধ আদালতের ব্যাপারে তাদের যে সমর্থনের জায়গাটি সেটি যেমন একদিক থেকে কিছুটা আসার কথা, কিন্তু এরপরে এটা বিশেষ করে আমরা যদি ফলো আপ এর কথা বলি সেই জায়গাগুলো আমরা কিন্তু খুব একটা পাইনি ওআইসির কাছ থেকে। এবং কোন কার্যকরী ভূমিকা বিশেষ করে মিয়ানমারের বিরোধিতার জায়গার ক্ষেত্রে বা মিয়ানমারের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা হোক অথবা কোন রকম চাপ সৃষ্টি কোনটাই কিন্তু ওআইসির দিক থেকে হয়নি। আবার এটাও আমরা দেখছি যে সাম্প্রতিককালে শুধু রোহিঙ্গার মুসলিমরা নন, ওখানকার বিশেষ করে রাখাইনের অন্যান্য ধর্মাবলম্বীরাও তারাও বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন, তাদের কিছু কিছু অংশ বাংলাদেশে এসেছে, ভারতের থেকেও এসেছে এবং তারা সবাই যে মুসলিম তা না। তো সেই ক্ষেত্রে ওআইসির সাথে যারা যুক্ত আছেন তারা কতটা এটিকে জোরদার ভাবে ভবিষ্যতে বলবেন সেটিও কিছু কিছু সন্দেহের জায়গা, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর বা বিভিন্ন ধর্মাবলম্বী রোহিঙ্গা অথবা রাখাইন আদিবাসীদের অধিকারের প্রসঙ্গটিও তখন চলে আসবে, শুধুমাত্র ধর্মভিত্তিক জায়গাটি নয়।
জি, আপনার কাছ থেকে আরেকটি বিষয় একটু জানতে চাই, যেহেতু আমরা ওআইসি নিয়ে আলোচনা শুরু করেছি, সেক্ষেত্রে আপনি যেমনটা বললেন ভারত থেকেও ফিরে এসছে রোহিঙ্গারা বাংলাদেশে, একইভাবে আমরা দেখেছি সৌদি আরব থেকেও রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। সৌদি আরবের এই সিদ্ধান্তকে আসলে আপনি কিভাবে দেখেন? রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে কেন তাদেরকে ফেরত পাঠাতে হবে? তাদের দেশ কি বাংলাদেশ? এমন তো নয় নিশ্চয়ই। কেন সৌদি আরব বাংলাদেশেই রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে?
এটার উত্তর আসলে অনেক জটিল, সময় নেবে, তারপরে আমি সংক্ষেপে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আসলে সরাসরি যে ভারত বা সৌদি আরব ফেরত পাঠাচ্ছে সেরকম ব্যাপারটা নয়। এখানে একটা হচ্ছে যে বাংলাদেশের যে উদাহরণটা সৃষ্টি হয়েছে, এখানে তাদেরকে থাকার ব্যবস্থা এবং আন্তর্জাতিক সহায়তা মিলিয়ে যে সমন্বয়ের কার্যক্রমগুলো হচ্ছে সেটাতে এক ধরনের একটা আস্থা বিশ্ববাসী এবং সেটাকে সদুপাত দেওয়াই হয়েছে আমাদের সরকারকে বা জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলোকে, কাজে একটা পরিবেশ বিরাজ করছে বলে অনেকের মনে হচ্ছে। তো সেরকম জায়গা থেকে এবং রোহিঙ্গাদের নিজেদের মধ্যেও, তারা যদি সারা বিশ্বে কিছু সংখ্যক রোহিঙ্গা তো রয়েছে বিভিন্ন দেশে, তারা যদি কোনো কারণে মনে করে যে তারা যেখানে আছে সেখানে তারা পুরোপুরি নিরাপদ নয় অথবা তারা সেখানে তাদের পুরো অধিকার গুলো পাচ্ছে না যেহেতু তারা নিজের দেশে নেই, সেক্ষেত্রে তাদের মনে হতে পারে যে হ্যাঁ বাংলাদেশে কিছুটা অনুকূল পরিবেশ বিরাজ করছে তাদের নিরাপত্তা এবং মানবিক সহায়তার জায়গাটি। সেটা দুই জায়গা থেকেই এরকম একটা পরিস্থিতি যে বাংলাদেশে আসলে তারা কিছুটা হয়তো ভালোভাবে থাকতে পারবে, সে ব্যবস্থা বাংলাদেশের আছে এই আস্থার জায়গা থেকে। সৌদি আরবে যারা গেছে সেই ক্ষেত্রে কিন্তু তারা কোন কোন ক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্ট নিয়েও গেছে, হয়তো বিভিন্ন প্রক্রিয়ায় গেছে, এটি সঠিক পরিসংখ্যান নেই, কিন্তু সরকারের প্রতিনিধিরাও মাঝে মাঝে বলেছেন যে তারা অনেক সময় পেয়েছেন এরকম যে তারা এখান থেকে গেছেন রোহিঙ্গা কিন্তু ওখানে তারা গিয়ে পরে থাকার জন্য আশ্রয় প্রার্থী হয়েছে কিন্তু দেশ থেকে বেরিয়েছেন মূলত বাংলাদেশি পাসপোর্ট নিয়ে। সেখানেও একটা জটিলতা তাদের রয়েছে যে ওইটা ভেরিফাই করার ব্যাপার যে তারা আসলে বাংলাদেশি না রোহিঙ্গা, এবং সেটি একটা জটিল প্রক্রিয়া, বাংলাদেশের জন্য কঠিন হবে সেটি ভবিষ্যৎ।
জি, এটি হচ্ছে যেসব রোহিঙ্গারা আসলে অন্য দেশ থেকে বাংলাদেশে তাদেরকে পাঠানো হচ্ছে সেই বিষয়টি। কিন্তু একই সঙ্গে আমরা দেখলাম যে গত বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেছেন যে বাংলাদেশের উচিত এখন রোহিঙ্গাদের যারা মিয়ানমার থেকে ফিরে বাংলাদেশে আসছে তাদের ঢুকতে দেওয়া বন্ধ করা উচিত, অর্থাৎ বাংলাদেশে আর গ্রহণ করতে চায় না তাদের, সেই এটি বন্ধ করা উচিত। তার মানে এখনো রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে?
জি, এটা বিশেষ করে বাংলাদেশে হয়তো খুব বেশি এটা রিপোর্টিং হয়নি, আমরা স্থানীয় ভাবে জানি, খবর পাই বা স্থানীয় গণমাধ্যমেও আসে, কিছুটা অল্প অল্প হলেও কিছু এসেছে এই 2018 পুরোটার সময়ের মধ্যেই, এবং বিশেষ করে ওখানে যারা আন্তর্জাতিক সংস্থা সহ সরকারের যারা এই মানবিক সহায়তার কার্যক্রমগুলো সমন্বয় করছে তারা প্রতি মাসে কিছু আপডেট তৈরি করেন এবং সেখানে তাদের পরিসংখ্যানগুলো থাকে, দেখা যাচ্ছে যে প্রতি মাসেই না হোক এক দুই মাস পর পরই সেখানে সংখ্যাগুলো বাড়ছে। জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে নিজেদের মধ্যে তা না, বাইরে থেকেও আসছে, এটা অল্প হলেও এসেছে এবং আসছে, এবং বিশেষ করে গত 2-3 মাসের ভেতরে যেহেতু ওখানে আবার কিছু বিভিন্ন রকম সহিংসতা শুরু হয়েছে রাখাইনের এলাকায়, সেইটার প্রভাবেও কিছু কিছু এসেছে। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে তারা বিশেষ করে নিরাপত্তার যে নোম্যান্স ল্যান্ড বা বর্ডার এলাকায় সেখানে প্রাথমিক ভাবে তারা অবস্থান গ্রহণ করেছে, এবং এটা আমরা আগেও দেখেছি যে বাংলাদেশ সরকার প্রথমে খুব অফিসিয়ালি যখন বলে যে আমরা তাদেরকে ঢুকতে দিতে চাচ্ছি না দেবো না, মানবিক সহায়তার কথা চিন্তা করে একটা পর্যায়ে দিতে বাধ্য হয়, কারণ না হলে তারা এরকম একটা অবস্থায় যে তারা আসলে অন্য দিকে ফেরত যাওয়ার মতো অবস্থায় নেই। তো সেরকম ক্ষেত্রে অনেক সময় এই কথাটি তাদের পরিবর্তন করতে হয়েছে সরকারকে, এটা রোহিঙ্গাদের পক্ষেই যায়। হয়তো সেরকম হলে যে তারা যদি নিরুপায় হয়ে আসতে হয় হয়তো আসবে। তো এটাও ঠিক যে ধান সংকুলন এবং এখানে সবকিছু ব্যবস্থাপনার কথা চিন্তা করলে এখানে কক্সবাজারে বিশেষ করে মানে আরো যদি কয়েক হাজারের মতো চিন্তা করতে হয় সেটা কোনোভাবে সম্ভব না। এখানে বাস্তবিক ভাবে এটা ব্যবস্থাপনা এবং সেখানে যতটা চাপ পড়ছে স্থানীয় জনগণের চেয়ে রোহিঙ্গাদের সংখ্যা বেশি, রোহিঙ্গাদের অধিকারের কথা চিন্তা করেও এটা আসলে সম্ভব হয়ে উঠবে না। সেই জায়গা থেকেই সম্ভবত এটা বলেছেন পররাষ্ট্র সচিব।
জি, আমরা আরও একটু বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে। তার আগে আমরা একটু যেহেতু বলছিলাম যে বাংলাদেশে এখনও মিয়ানমার থেকে রোহিঙ্গারা আসছেন অল্প মাত্রায় হলেও, সেটির অবস্থা কি মাঠ পর্যায়ে তা জানার জন্য এখন আমরা একটু যেতে চাই মোয়াজ্জেম হোসেন শাকিল আপনার কাছে। শাকিল, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, যেমনটা বলছিলেন নাসিব মনির যে তিনি জানেন যে অল্প সংখ্যক হলেও মিয়ানমার থেকে বাংলাদেশের রোহিঙ্গারা আসছেন, আপনার কাছে মাঠ পর্যায়ের কি খবর? শুধু 18 সাল নয়, আমরা বর্তমান একদম সাম্প্রতিক এক মাস দু মাসের খবরটাও জানতে চাই আপনার কাছ থেকে।
হ্যাঁ, এই যে আন্তর্জাতিক সহায়তা এবং এখানকার মাঠ পর্যায়ের অবস্থা এসব বিষয়ে যদি বলতে চাই, এবং এখনো যে রোহিঙ্গারা মিয়ানমার থেকে আসছে এসব বিষয়গুলো যদি সংশ্লিষ্ট বিষয়গুলো বলেছেন, যেটা 2018 সালের যে জেআরপি ছিল তা অনেক বেশি যে প্রায় মানে আদায় হয়েছিল তা মানুষ বিশ্ব আন্তর্জাতিক সম্প্রদায় দিয়েছিল, এখানে অনেক মানবিকতার একটা ইতিহাস রচিত হয়েছে, এই জন্য স্থানীয়রাও এগিয়ে এসেছিল। এজন্য এখনো কিন্তু বিভিন্ন দেশ থেকেও এসেছে, আপনারা বলেছেন মিয়ানমার থেকে এখনো আসে। আমি গত কয়েকদিন আগেও একজনকে পেয়েছি যে মিয়ানমার থেকে এসেছে, তো ওর সাথে আমি কথা বলেছিলাম সে কেন মিয়ানমার থেকে এখন এসেছে, একটা মেয়ে তরুণী, তো ও যে জন্য এসেছিল ও ভেবেছে ওর কাছে খবর ছিল মালয়েশিয়া যেতে পারবে, সে মালয়েশিয়া গিয়ে বিয়ে করবে, এই জন্য সে টেকনাফ পয়েন্ট দিয়ে এসেছিল। তো এবং আরো যদি কিছু উদাহরণ দিই, গত কিছুদিন আগে 11 জনের মতো মিয়ানমারের রোহিঙ্গা আটক হয়েছিল টেকনাফে, তারা ইয়াবানি আসছিল, তারা কিন্তু মিয়ানমারের থেকে আগে আসেনি, তারা নতুন এসেছিল। তো এবং আপনি যদি মিয়ানমারের থেকে আসার ক্ষেত্রে আরো কয়েকটা কারণ বলি, আপনি জানেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প কিন্তু দিন দিন নানা ঘটনা মুখর হয়ে উঠছে, এখানে কিন্তু প্রত্যাবাসনটা বিলম্বিত হচ্ছে, এই জন্য এখানে দেখা যাচ্ছে যেই স্থানীয় মানুষগুলো রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছিল তারাও রোহিঙ্গাদের বিরুদ্ধে আন্দোলন মুখর হচ্ছে, আবার রোহিঙ্গাদের মাঝেও কিন্তু একটা হতাশা বিরাজ করছে। রোহিঙ্গারা বলে যে শুধু আমরা ত্রাণ পাচ্ছি, কিন্তু আমাদের তো নির্দেশে ফিরে যাওয়া বা শিক্ষা এবং এক জায়গায় এতগুলো মানুষ থাকা তারাও কিন্তু বিভিন্নভাবে অসন্তুষ্ট, এবং ওখানে প্রতিদিনই নানা নানা কোন ঘটনা হচ্ছে। আজকে সকালেও ওখানে যে একজন খুব ফটাফটের মধ্যে পারিবারিক কলহের একটা জের ধরে স্ত্রীকে হত্যা করেছে, গত কয়েকদিন আগেও গত 2 তারিখও আপনার একজন মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার হয়েছে, এ ধরনের ঘটনা বারবারই ঘটছে। আজকেও কিন্তু স্থানীয় আন্দোলন করেছে একজন, তো অলরেডি আছে লাইনে, উনি হয়তো বলবেন বিষয়গুলো। এই যে আন্দোলন মুখর পরিস্থিতি, ক্যাম্পের যে উত্তপ্ত পরিস্থিতি, এটার পেছনে কিন্তু মিয়ানমারের কিছু গুপ্তচর বা ওখানকার কিছু মানুষেরও হাত আছে, এবং ক্যাম্পে সেখানে কিছু মানুষ সংঘবদ্ধ হচ্ছে, যে মানুষের যে ধৈর্যের স্থিতি এটাকে পুঁজি করে ক্যাম্পে কিন্তু কিছু মানুষ সক্রিয় হয়ে উঠছে যারা নানা ধরনের অপরাধ করছে, এসব করার জন্য কিন্তু মিয়ানমার থেকে লোকজন আসছে।
জি, আমরা আপনার কাছ থেকে আরো শুনবো, এবং আপনি যেমনটা বলছিলেন যে স্থানীয় মানুষজন আজও একটি বিক্ষোভ করেছে, ক্যাম্পগুলোর অবস্থা ভালো নয়, আমরা স্থানীয় পর্যায়ে কি অবস্থা তা জানবো। তার আগে আবারও একবার আসিফ মনির আপনার কাছে যেতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি আসলে ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, যেমনটা রেডিওতে হচ্ছে, এবং ফেসবুকে অনেক দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন, তার মধ্যে একজনের মন্তব্য নিয়ে আবার আপনার কাছে আসতে চাই। অজয় কুমার শঙ্কর, তিনি বলেছেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে অনেক অনুষ্ঠান হয়েছে, কিন্তু আজ পর্যন্ত পরিষ্কার জানতে পারলাম না আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে কতটা চাপ দেওয়া হয়েছে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে। আমরা শুরুতেই শুরু করেছিলাম যে আন্তর্জাতিক পর্যায়ে কি ধরনের অবস্থা। আসিমুনের আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা সবশেষ দেখলাম যে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন আসলে তারা প্রতিটি দেশের সঙ্গে আলাদা আলাদাভাবে আলোচনা করে এই বিষয়ে চাপ তৈরি করার চেষ্টা করবেন, এবং সেক্ষেত্রে সবশেষ ফ্রান্সের সঙ্গে কথা বলেছে, ফ্রান্স বলেছে যে তারা সহযোগিতা করবে। অন্যদিকে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে মিয়ানমার সরকার তাদের কোনো প্রতিশ্রুতি রাখছে না রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে। সব মিলিয়ে অজয় কুমারের এই প্রশ্নের কি উত্তর রয়েছে আপনার কাছে, যে আন্তর্জাতিক চাপ আসলে এখন পর্যন্ত কতটা তৈরি করা গেছে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে?
খুব একটা তো হয়নি, সেটা তো বোঝাই যাচ্ছে, না হলে এটার কোন ফলাফল বা ফলাফলের শুরুটা হয়তো আমরা দেখতে পেতাম। কিন্তু প্রত্যাবাসনের সাথে যেটা জড়িত, যেটা সবসময় আমরা বলি, সেটা হচ্ছে যে তাদের যে অধিকার এবং তাদের যে জাতিসত্তার যে ব্যাপারটি, সেটি নিশ্চিত করা, সে অধিকারকে ফিরিয়ে নেওয়ার ব্যাপার, সেটার ব্যাপারে কিন্তু কোন রকম অগ্রগতি মিয়ানমারের দিক থেকে হয়নি। সেটার জন্য কিন্তু অনেকগুলো ধাপ হওয়ার কথা, বিশেষ করে সেখানে তাদের যে নাগরিকত্বের জন্য যে আইন রয়েছে, সেখানে রদ বদলের প্রশ্ন আছে, সেখানে জনমত গঠনের প্রশ্ন আছে। শুধুমাত্র সরকার নয়, মিয়ানমারে একটা বড় জনগোষ্ঠী, সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ রোহিঙ্গা বিরোধী, রোহিঙ্গা হিসাবে তাদেরকে আখ্যায়িতও করা যায় না। মিয়ানমারে তাদেরকে বলা হয় যে তারা মানে বাংলাদেশ থেকে আগত বাঙালি, যেটি পুরোপুরি সত্যও নয়, কারণ কয়েকশো বছর আগের যে ইতিহাস সেটা কিভাবে সামনে নিয়ে আসে বিকৃত করা, এই প্রক্রিয়াগুলো সবসময় মিয়ানমারে রয়ে গেছে। আগের চেয়ে হয়তো কিছুটা নমনীয় এই অর্থে যে বিশেষ করে তাদের ওখানে আন্তর্জাতিক কিছু সহায়তা এসছে, বিশ্ব ব্যাংক, ভারত থেকে শুরু করে জাতিসংঘের কিছু সহায়তা, এবং বিশেষ করে যেখানে তাদেরকে ক্যাম্পের মতো অবস্থায় রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে মিয়ানমারের দিক থেকে, সেখানে কিছু সহায়তা এসেছে। সেটা সূত্র ধরে তাদের দিক থেকে একটা বলার চেষ্টা থাকে যে আমরা এদের ব্যাপারে অগ্রগতি নিচ্ছি, কিন্তু যে নীতিগত, আইনগত এবং প্রক্রিয়াগত যে ব্যাপারগুলো করা দরকার, অর্থাৎ ফিজিক্যাল জায়গাটা তৈরি করা হয়েছে, চাক্ষুষ দেখা যাচ্ছে যে কিছু ঘর এবং একটা বেষ্টনীর মধ্যে, কিন্তু পলিসিগত যে পরিবর্তন গুলো হওয়া দরকার, সেগুলোর কোনো কিছুই অগ্রগতি হয়নি। এক্ষেত্রে মিয়ানমারের দিক থেকে, সেখানে মিয়ানমার বরং সেটা চেষ্টা করেছে তাদের দিক থেকে যে কূটনৈতিক তৎপরতা গুলো, যেমন আমরা দেখেছি যে ভারত কিছুটা দুই রকমই অবস্থানে থেকেছে, কখনো সরাসরি খুবই মিয়ানমারের পক্ষে, আবার বাংলাদেশের সাথেও আলাপ আলোচনার জায়গায় বলছে যে আমরা তোমাদের সহায়তায় আছি। চীন এবং রাশিয়া, বিশেষ করে তারা যেহেতু নিরাপত্তা পরিষদে আছে জাতিসংঘে, সেখানে তারা তো পুরোপুরি মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশে যখন বাংলাদেশ এবং মিয়ানমার দ্বিপাক্ষিক আলোচনায় বসলো এবং দ্বিপাক্ষিক প্রক্রিয়ার ভেতরে গেল, এটি আমরা সমালোচনা করি যে এটি কিছুটা এই আন্তর্জাতিক চাপের জায়গাটাকে একটু থিপিয়ে দিয়েছে, একটু ঝিমিয়ে দিয়েছে। কারণ তখন আন্তর্জাতিক মহলের একটা অনুভূতি হচ্ছে যে ঠিক আছে, তুই দেশের ব্যাপার, এখানে আমরা আগের থেকে নাক গলানোর প্রয়োজন নেই, ওরা নিজেরা এটাকে সমাধানের চেষ্টা করুক। কিন্তু ওখানে গোড়াতেই গলত ছিল, সেখানে যে চুক্তি তৈরি হচ্ছিল সেটি মিয়ানমারের স্বার্থ রক্ষাগত করে, এবং সেখানে এমন কিছু ছিল না যেখানে তাদেরকে বাধ্য করার মতো একটা অবস্থা যে তাদের সেগুলো মানতেই হবে। তৃতীয় কোনো পক্ষ ওই চুক্তি তৈরির সময় যুক্ত ছিল না, জাতিসংঘের কোনো সংস্থা ছিল না, দুটি দেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে এবং
বাংলাদেশে, বাংলাদেশে যারা দায়িত্বে ছিলেন তারা কি আসলে এটি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন যে তারা কি আসলে বুঝেছিল যে মিয়ানমার সঙ্গে এভাবে করার মধ্য দিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে? কি কারণে তারা এরকম দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে গেল, যেখানে বাংলাদেশের নিশ্চয়ই এই অভিজ্ঞতা রয়েছে যে আন্তর্জাতিক সংস্থাগুলো বা জাতিসংঘ না থাকলে এটি কতটা বেশি কার্যকর হতে পারবে, তারপরও কেন এমনটা করা হয়েছিল?
এটার একটা ব্যাখ্যা আমরা সরকারের কাছ থেকে বিভিন্ন সময় পেয়েছি, বিভিন্ন অনুষ্ঠানে বা
বিভিন্ন বক্তব্যের মাধ্যমে যে একই সাথে বিভিন্ন প্রক্রিয়া সরকার চালিয়েছে। জাতিসংঘে যে নিরাপত্তা পরিষদে আলাপ আলোচনা গুলো উঠেছে তার ব্যাপারে সেখানেও বলা হচ্ছে যে বিশেষ করে আমাদের যে পার্মানেন্ট কমিশন আছে বাংলাদেশের নিউইয়র্ক জেনেভার মাধ্যমে চেষ্টা করা হয়েছে, যে তৎপরতা গুলো রয়েছে, এমনকি ওআইসি থেকে শুরু করে আঞ্চলিক যে জোট গুলো সেখানেও যখন আলাপ আলোচনা হয় বাংলাদেশ সরকার সেখানে জোরালো ভূমিকা রেখেছে, পাশাপাশি তারা দ্বিপাক্ষিক আলোচনা জায়গাতেও গেছে। এটি হচ্ছে একটি কূটনৈতিক কৌশল হিসেবে বলা যেতে পারে যে এখন যেমন বাংলাদেশ সরকার অনেক স্পষ্ট গলায় জোর গলায় বলতে পারে যে আমরা মিয়ানমারের কথা শুনে প্রস্তাব শুনে আমরা তাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেছি কিন্তু সেখানে কোন ফলাফল হয়নি। এই প্রক্রিয়া যদি যাওয়া না হতো তাহলে হয়তো মিয়ানমার সেটাকেও একটা কাজে লাগাতো যে আমাদের তো ইচ্ছেই আছে বাংলাদেশ এটার ব্যাপারে সমাধানে যেতে চায় না। এখন বাংলাদেশের জোট একটু বেশি যে অন্তত এই প্রক্রিয়াটা যে কাজ করছে সেটি বলা সম্ভব হচ্ছে আন্তর্জাতিক মহলকে। আর কিন্তু আন্তর্জাতিক মহলের জায়গাটা একটু রহস্যজনক থেকে যাচ্ছে এই কারণে যে আন্তর্জাতিক যে আর্থিক সহায়তা দরকার এই মানবিক সহায়তার জন্য সেটার ব্যাপারে যদিও পূর্ণ এখনো হয়নি, ইসরায়েল আপনাদের প্রতিনিধিও তাই বলছিলেন যে এবারও কিছুটা সফল আছে এখনো এই বছরের জন্য যে পরিকল্পনা, তারপর যে আর্থিক সহায়তা দরকার বা যে অনুদান গুলো দরকার সেগুলোর ব্যাপারে আন্তর্জাতিক মহল বা দেশগুলো যতটা এগিয়ে এসেছে বা আসছে এবং বাংলাদেশকে সাধুবাদ দেওয়ার ব্যাপারে ততটা কিন্তু এটার রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে আমরা খুব একটা ভূমিকা দেখছি না। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এদের কথাও এবং ইউরোপিয়ান ইউনিয়ন সবার কথা বলতে পারি যে রাজনৈতিক সমাধানের ব্যাপারে তারা জোরালো কোনো ভূমিকা রাখেনি। একটি হতেই পারে যে দ্বিপাক্ষিক প্রক্রিয়াটা তারা দেখতে পেয়েছে এখন সময় এসেছে, বিশেষ করে এখনকার পররাষ্ট্রনীতি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এই চাপটা আবার আন্তর্জাতিক মহলকে দেওয়া যে আমরা দ্বিপাক্ষিক প্রক্রিয়া চেষ্টা করেছি হয়নি, তোমাদের সাহায্য ছাড়া হবে না।
আমরা আবারও আপনার কাছে যাব। আমাদের সঙ্গে আসলে অনেক শ্রোতা টেলিফোন লাইনে রয়েছেন, তার মধ্যে অন্তত একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরতে চাই। ফেসবুকেও অনেক প্রশ্ন এসেছে। আমাদের সঙ্গে টেলিফোনে সংযুক্ত হয়েছেন সিদ্ধার্থ ভট্টাচার্য, আমাদের দীর্ঘদিনের শ্রোতা। সিদ্ধার্থ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
আমি শুনতে পাচ্ছি। আমি সিদ্ধার্থ ভট্টাচার্য পশ্চিম মেদিনীপুরের বেল্লার থেকে বলছি।
জি, আপনার
যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক মানবিক মুখ দেখিয়েছেন রোহিঙ্গাদের উপরে, এই যে রোহিঙ্গাদের আসার ফলে যে বাংলাদেশের যে অর্থনীতিতে যে চাপটা পড়েছে, যে বাংলাদেশ একটা গরিব দেশ তার উপরে যে অর্থনীতিতে চাপটা পড়েছে সেই চাপটা কিভাবে বাংলাদেশ কাটিয়ে উঠবে সেটা এক নম্বর কোশ্চেন। আর দু নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশ যে এই রোহিঙ্গা শরণার্থী সংস্থা নিয়ে যে আন্তর্জাতিক বিশ্বে যে একটা দরবার করছে এবং যেখান থেকে সাহায্য সংগঠন গুলো বিভিন্ন সাহায্য সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করছে, সেই প্রকাশ করলে পরে বাংলাদেশে তার কতটা কাজে লাগবে সেটাই আমার জানার বক্তব্য।
জি, আসিফ মনির, আপনার কাছ থেকে সংক্ষেপে একটু উত্তর চাই, তারপর আমরা অন্য বিষয়ে যাব।
বাংলাদেশ একটু আগে বলেছি যে বাংলাদেশ শুধু নিজে না, এখানে আন্তর্জাতিক সহায়তা এর আগেও ছিল, এমনকি 2015-16 বা আগে থেকেই আছে, সেই সহায়তা গুলো বাড়ানো হয়েছে। একটা পরিকল্পনা থাকে যে সারা বছরে কি পরিমাণ প্রয়োজন হতে পারে, আবার বিশেষ করে যদি কোনো দুর্যোগ ঘটে ওই খোস্তাদের এলাকায় সেটার জন্য কতটা আর্থিক সহায়তা লাগবে। তারপরও যেটা নতুন ব্যাপার ঘটেছে এবার যে বাংলাদেশের যে জাতীয় বাজেট হয় সেখানে একটি অংশ রাখা হয়েছে যেটা বিশেষ করে দুর্যোগকালীন ব্যবস্থাপনার জন্য রাখা হয়, সেরকম কিছু অর্থায়ন এই রোহিঙ্গাদের কথা চিন্তা করে জরুরি ভিত্তিতে রাখা হয়েছে। কারণ যদি এরকম হয় যে আর্থিক সহায়তা আসার দরকার আন্তর্জাতিক মহলে, সেটি যদি সময় মতো না আসে আর এটার পরিকল্পনা মাফিক কাজ করে সেটা খুব একটা সফল হওয়ার কথা না। আর এখন যেটা হয়েছে যে বিশেষ করে 2018-তে একটা সুন্দর একটা সমন্বয় ব্যবস্থা তৈরি করা হয়েছে যেখানে জাতিসংঘ, বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক এনজিও, দেশি এনজিও সবাই মিলে একটা সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে এইটার জায়গায় এটাকে বাস্তবায়ন করা, এই অর্থায়ন গুলো ব্যয় করা এবং সেটা হচ্ছে জবাবদিহিতার জায়গা তৈরি হয়েছে, যেহেতু এখানে মাল্টি পার্টি এখানে যুক্ত আছে, তো সেখানে কিছু চেক এন্ড ব্যালেন্সের জায়গা তৈরি করা হয়েছে যাতে করে যে সহায়তা গুলো আসবে এবং বিশেষ করে আন্তর্জাতিক মহলও বাংলাদেশকে এটুকু নিশ্চিত করেছে যে এই পুরো অনুদানের জায়গাগুলো বাংলাদেশ সরকারের কাছে আসবে, বাংলাদেশ সরকারের ভান্ডারই যাবে, সেখান থেকে সমন্বিতভাবে সেটি ব্যয়ের জায়গা হবে। প্রথম দিকে বিশেষ করে 2017 যে ক্রাইসিস হয়েছিল তখন ব্যক্তি উদ্যোগও অনেক অর্থায়নের কথা এসেছে এবং অনেকে সহায়তা করতে পেরেছে, কিন্তু সবকিছু তখন ডিরেক্ট করা হয়েছে যে না, এটা সরকারি যে দপ্তর আছে এবং সরকারি যে তহবিল আছে সেখানে এটা জমা পড়ুক। তো সেইটার মাধ্যমে একটা সমন্বিত প্রক্রিয়া এখন তৈরি হয়েছে যাতে করে এটি যথাযথভাবে ব্যয় হওয়ার একটা সুযোগ আছে এবং সেভাবে এ পর্যন্ত খুব একটা শোনা যায়নি যে খুব অপব্যয় হয়েছে। তবে একটি ব্যাপার আছে যে আন্তর্জাতিক যে বিশেষজ্ঞরা বাংলাদেশে আসেন দেখা গেছে যে এই অর্থায়নের একটা অংশ তাদের কাছে চলে যাচ্ছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের যেমন প্রয়োজন আছে বাংলাদেশের মতো জায়গায় এরকম একটি ক্রাইসিস মোকাবেলার জন্য, বাংলাদেশ সরকারও সেটির ব্যাপারে নিশ্চিত এবং বিশেষ করে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সে ব্যাপারে আলাপ আলোচনা অব্যাহত রয়েছে যে ভবিষ্যতে দ্রুত বাংলাদেশি বা দেশীয় যারা কর্মকর্তা আছেন সরকারি বেসরকারি তাদের মাধ্যমে কাজগুলো বাস্তবায়ন করা দরকার, তাদেরকে প্রশিক্ষিত করে তোলা এবং গত 1-2 বছরে সে প্রশিক্ষণ কাজের মধ্যে দিয়ে কিছুটা তৈরি হয়েছে। এটি হয়তো ভবিষ্যতে কিছুটা স্থিতিশীলতা আনবে এই ধরনের কাজে দেশি বিদেশি সমন্বয়ের ক্ষেত্রে।
জি, আমাদের শ্রোতাদের মধ্যে যারা আসলে বিষয়টি একটু নজরে পড়েনি তাদের জন্য আবার একটু জানিয়ে দেই যে যুক্তরাষ্ট্র গতকাল অর্থাৎ রোববার রোহিঙ্গা শরণার্থী সংকটের সহায়তা হিসেবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে $4,55,00,000 দেওয়ার ঘোষণা দিয়েছে। আর এর মধ্য দিয়ে 2019 সালের জিআরপিতে যুক্তরাষ্ট্রের সহায়তার অঙ্ক দাঁড়ালো $10,50,000,000। রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় বাংলা মানবিক সহায়তা দানকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র এখন শীর্ষে রয়েছে। এ তো গেল একটি সহায়তার বিষয়। আমরা যেমনটা বলছিলাম যে স্থানীয় পর্যায়ে কিছু সমস্যা রয়েছে এবং আমরা এটাও জানি যে আজও একটি বিক্ষোভ হয়েছে, রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে, সেটি একটু জেনে আসি। আমাদের সঙ্গে রয়েছেন শরীফ আজাদ, আপনি অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে রয়েছেন, তিনি সভাপতি অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়া। শরীফ আজাদ আপনি শুনতে পাচ্ছেন?
হ্যালো।
জি শরীফ আজাদ আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনি অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন। আপনারা আজও একটি বিক্ষোভ করেছেন, রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে, কি দাবি আপনাদের আমাদের যদি একটু সংক্ষেপে বলেন, তারপর নিশ্চয়ই আমরা আপনাকে আরো কিছু প্রশ্ন উত্তর জানতে চাইব।
যেটা আসলে আমাদের দাবি সেটা হচ্ছে 2017 সালের আগস্টে 25 তারিখ থেকে যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসে তখন থেকে আমরা লোকাল স্থানীয় যারা জনগণ আছি আমরা তাদের খাদ্য থেকে শুরু করে সমস্ত কিছু আমরা দিয়ে আসছি। যখন এনজিও গুলো ছিল না তখনও আমরা তাদের পাশে ছিলাম। এরপর থেকে আমাদের বনভূমি ধ্বংস হয়েছে, আমাদের পাহাড় ধ্বংস হয়েছে, ইভেন আমাদের রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে, যেটা টোটালি আমরা যারা হোস্ট কমিউনিটি আছি তারা আমরা সাফার করতেছি এই বিষয়টা। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এখন আমরা আসলে মানসিক ভাবে আমরা ভয়ের মধ্যে আছি, ভীতির মধ্যে আছি, কখন তারা আমাদের হামলা করে বা কখন আমাদের উপর তারা ঝাঁপিয়ে পড়ে এই সংখ্যাতেও আছি। এই জন্য আমাদের দাবিগুলো হচ্ছে দ্রুত তাদের বাংলাদেশ থেকে যেখানে আপনার সন্ত্রাসীদের একটা আস্তানা তৈরি হয়ে যায়, যে কোনো সময় তারা আমাদের আক্রমণ করতে পারে, এটা আমরা ভয়ের মধ্যে আছি। আর একটা বিষয় হচ্ছে তারা যে আপনার মানে নিরবিচ্ছিন্ন ভাবে তারা সব সময় বিভিন্ন এলাকায় ঘোরাঘুরা করতেছে, আমাদের সাধারণ জনগণের সাথে মিশে যাচ্ছে, তারা আমাদের এলাকায়।
শরীফ আজাদ আপনাকে একটু থামিয়ে আবার জানতে চাই, আপনি বলছিলেন যে তারা লোকালয়ে ঘোরাঘুরা করছে, সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছে, কিন্তু আমরা এটা তো জানি যে বৈধ অনুমোদন ছাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাইরে যাওয়া সম্ভব নয়, সেটি কিভাবে হচ্ছে?
আমি আপনাকে এটা জানাচ্ছি যে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের কোনো বেড়া দিয়ে নির্দিষ্ট কোন স্থানে তাদের রাখা হয়নি, তাদের ক্যাম্পে রাখা হয়েছে কিন্তু উন্মুক্ত ভাবে। শুধু কয়েকটা আপনার চেকপোস্ট আছে, যে চেকপোস্টের বাইরেও আপনার বিভিন্ন পথ দিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এবং আমার উকিয়াতে আমি যেটা বলতেছি, আমার উকিয়াতে ম্যাক্সিমাম শ্রমজীবী মানুষ হচ্ছে এখন রোহিঙ্গা। রোহিঙ্গাদের কারণে আমাদের যে সমস্ত আপনার কর্মজীবী মানুষদের তারা আমাদের শ্রম ভাষা ধ্বংস করে দিচ্ছে, রোহিঙ্গারা। এই জন্য আমরা বলছি যে তারা যতদিন প্রত্যাবাসন করতে পারবে না, সরকার যাতে তাদের কাটা তারের বেড়া দিয়ে অন্তত ঘিরে রাখে, যাতে তারা লোকালয়ে আসতে না পারে, আমাদের শ্রমপাতের ধ্বংস করতে না পারে। আর এটা আমাদের আন্দোলনের বড় সবচেয়ে বড় বিষয় হচ্ছিল, সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে যে সমস্ত কর্মকর্তারা চাকরি করে তাদের মধ্যে সংখ্যা হচ্ছে 17,000-এর অধিক। 17,000-এর অধিকের মধ্যে আমরা যতটুকু জানি রোহিঙ্গারা বাংলাদেশে আসার পরে কোন শরণার্থী এনে নাই যে শরণার্থীরা চাকরি করবে, কিন্তু তারা বাংলাদেশে এসে তারা আপনার চাকরি করে এবং মূল অঙ্কের বেতন পেয়ে তারা আর্থিকভাবে সচ্ছল হচ্ছে, যেটা আমাদের জন্য হুমকি স্বরূপ। তাদের জন্য চাকরি থেকে বাদ দেওয়া হোক এবং এই জায়গাগুলোতে তারা যে জায়গাগুলোতে চাকরি করে তাদের ওই জায়গাগুলোতে স্থানীয় ছেলেদের চাকরি দেওয়া হোক, এবং আমাদের স্থানীয় যে সমস্ত বেকার ছেলেরা আছে, আমরা যেহেতু বাংলাদেশের সব বাংলাদেশে আমাদের উকি এবং চাকনাতেই রোহিঙ্গারা আছে, সেখানে আমাদের দ্রব্যমূল্যের দাম থেকে সমস্ত কিছু দাম বেড়ে গেছে, গাড়ি ভাড়া বেড়ে গেছে, সবকিছুর মধ্যে আমরা সাফারার। আমরা চাচ্ছি এনজিও তে যে সমস্ত চাকরিতে আমাদের যোগ্যতা বলে আমাদের ছেলেরা চাকরি করতে পারবে ওই সমস্ত জায়গায় আমাদের ছেলেদের চাকরি দেওয়া হোক, এটা হচ্ছে আমাদের আন্দোলনের মূল বিষয়বস্তু।
জি শরীফ আজাদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা একটু আসিফ মনির আপনার কাছে যাব। তার আগে নজম হোসেন শাকিল, আপনি কি রয়েছেন আমাদের সঙ্গে? জি, যেমনটা শরীফ আজাদ একটি কথা বলেছেন যে ক্যাম্পের রোহিঙ্গারা লোকালয়ে মিশে যাচ্ছে, তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তারা চাইলেই যখন তখন যেতে পারছেন, শ্রমবাজার তখন করছে, শ্রেণীর মানুষজন কাজ পাচ্ছে না, বিষয়টি কি আসলে রোহিঙ্গারা কি আসলেই অবাধে লোকালয়ে প্রবেশ করছে?
এখানে শুধু অভাব না, এখানে নিজেদের একটা, আপনি জানেন
না, আমি অবাধে মানে চাইলি তারা ক্যাম্প থেকে বের হয়ে, শাকিল আমি জানতে চাইছি যে রোহিঙ্গারা কি চাইলি ক্যাম্প থেকে হেঁটে গিয়ে লোকালয়ে যেতে পারছে, তারা চাইলি কি স্থানীয় মানুষজন যে কাজ আগে করতেন তারা সেটা করতে পারছে, তাদের কি নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা রয়েছে স্থানীয় পর্যায়ে?
হ্যাঁ, বেশ কিছু ওখানে চেকপোস্ট আছে, কিন্তু এসব চেকপোস্ট পেরিয়ে কিন্তু রোহিঙ্গারা সহসাই ক্যাম্প থেকে বেরোনোর সুযোগ আছে, এবং তারা কক্সবাজার শহরে যাচ্ছে, চট্টগ্রামে যাচ্ছে, অনেকেই তো বোটে করে মালয়েশিয়ায় যাচ্ছে, আমরা এরকম একটা রিপোর্ট করেছি।
জি, আপনি অনেক চমৎকার একটি রিপোর্ট করেছিলেন, অনুসন্ধানী রিপোর্ট মানব পাচার নিয়ে, আমরা সেই বিষয়টিও একটু কথা বলবো। তার আগে একটু শাকিল আপনাকে অনুরোধ করছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু আসিফ মনির আপনার কাছে যেতে চাই। অনেক দর্শক ফেসবুকে মন্তব্য করেছেন, প্রশ্ন করেছেন, তারা আপনার কাছ থেকে উত্তরও চাইছেন। আসিফ মনির আপনি কি রয়েছেন আমাদের সঙ্গে? জি, শামস মোহাম্মদ আব্দুল্লাহ আলামিন নামে একজন মন্তব্য করেছেন, মিয়ানমার তো দূরের কথা, এদেরকে ভাষান্তরে 1,00,000 রোহিঙ্গা নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। অর্থাৎ তিনি সন্দেহ করেছেন যে মিয়ানমারে তো রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবেই না, এমনকি ভাষান্তরেও 1,00,000 রোহিঙ্গাকে নেওয়া সম্ভব হবে কিনা সেটি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। আপনার কি মন্তব্য? তাদের কি, আমরা এমনটা তো এরই মধ্যে দেখেছি যে মিয়ানমারে নেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছিল, একজন রোহিঙ্গাও সেই ক্যাম্পে আসেননি, তারা মিয়ানমারে ফেরত যেতে চান না, ভাষান্তরে কি তাদের নেওয়া সম্ভব হবে?
এখানে দুটো একটু আলাদা, মিয়ানমারের যেহেতু ওখানে কোনো অবস্থার পরিবর্তন হয়নি, সেখানে যারা মানে বাংলাদেশে এসেছে তারা জীবনের ঝুঁকি নিয়ে এসেছেন, এবং ওখানে ফিরে গেলে এক হচ্ছে যে যাদের মানে বাড়ি ঘর সব ভেঙে ফেলা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, সেখানে তাদের ফিরে যাওয়াটা জীবনের হুমকি স্বরূপ। আমাদের এখানে ভাষান্তর যেটা সেটার হুমকিটা অন্যরকম, এটা কিছুটা আগে বলা হয়েছে বিভিন্ন সময় সরকারকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে এটা জনমানবহীন একটি এলাকায় এরকম একটি দ্বীপে যেখানে বর্ষার সময় প্রায় অনেকখানি ডুবে যায়, তো সে ব্যাপারে সরকার কিন্তু বিভিন্ন সময় বলে এসেছে যে আমরা সেটার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি, গ্রহণ করছি, এবং এটাকে সেটা নিরাপদ করা হয়েছে। তারপরে যেটা সমস্যা, যেটা এখানে আপনাদের যিনি দর্শক শ্রোতা বলছিলেন ফেসবুকে যে সেখানে নেওয়া যাবে কিনা, সেটার ব্যাপারে অবশ্যই আমরা সন্দিহান। সেটা এই কারণে যে 1,00,000 মানুষের কথা বলা হচ্ছে, এখানে 10,00,000-এর মতো মানুষ রয়েছেন বা তার কিছু বেশি, তো 1,00,000 মানুষ সেখানে কিছুদিন পরে আবার তাদের জনসংখ্যাও বৃদ্ধি হবে, তাই সেটা খুব একটা সমাধানের জায়গায় আনবে না। আর একটা হচ্ছে যে এটা লজিস্টিক অনেক জটিলতা তৈরি করবে, স্থানীয় জটিলতা, কক্সবাজারে এখন যেটি হচ্ছে যে স্থানীয়দের মধ্যে স্থানীয়দের সাথে রোহিঙ্গাদের একটা বিদ্বেষের জায়গা তৈরি হচ্ছে, সেটা হওয়াটাই স্বাভাবিক এখন যেরকম অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থায় কিন্তু ভাসানচর এটি অ্যাকচুয়ালি অন্য জেলায় পড়েছে, নোয়াখালীতে। তো নোয়াখালী এবং এটা হাতিয়া দ্বীপের কাছে, ওই এলাকার বাংলাদেশিদের সাথে রোহিঙ্গাদের একটা বিদ্বেষের জায়গা তখন তৈরি হবে। ওখানে যদি তাদের জীবিকা নির্বাহের কোন উপায় না থাকে, সেটার জন্য আন্তর্জাতিক যে সহায়তা সেটার সহায়তার পরিমাণটাও তখন সেখানে বাড়িয়ে দিতে হবে, সেটা সরকারি এবং আন্তর্জাতিক ভাবে। ওখানে যেটি হয়েছে যে সেখানে একেবারে মানে ইনফ্রাস্ট্রাকচারাল জায়গাটা তৈরি করা হয়েছে, সেখানে ঘর তৈরি করা হয়েছে, ছোট পুকুর আছে ইত্যাদি। কিন্তু যে সহায়তার জায়গাগুলো তৈরি করতে হবে, দেখা যাবে যে বলা হয় না খাজনা চেয়ে বাজনা বেশি, অনেক কিছু এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে এটাও খুব একটা সমাধানের জায়গায় যাবে না। আমি একটু যেটা যোগ করতে পারি, আমরা যেটা বারবার বিশেষ করে সাম্প্রতিক কালে আরো বেশি বলছি, সেটি হচ্ছে যে যেহেতু মিয়ানমারের দিক থেকে কোন রকম উদ্যোগ নেই তাদের এখানে যে নাগরিক অধিকার সহ অধিকার ভিত্তিক যে প্রক্রিয়াটি করা দরকার, সেটি না হলে মিয়ানমারে ফেরত যাওয়ার প্রশ্নই তো আসে না, সেটি হবে না। তো সেই ক্ষেত্রে স্থানীয় ভাবেও শুধু না, আঞ্চলিক ভাবে, আঞ্চলিক যে দেশগুলো আছে আশেপাশে তাদের সাথে একটা আলোচনার জায়গা কূটনৈতিক ভাবে বাংলাদেশ সরকার করতে পারে। আর অন্যান্য দেশের থেকে যেটা একটু আলোচনায় আসছিল যে আমরা যদি সৌদি আরব বলি বা ভারত বলি, অন্য দেশ থেকে আসার জায়গাটা তো বন্ধ করা, বা অন্তত সেটা তাদের দেশে যেন একটা অনুকূল পরিবেশ থাকে যাতে করে তারা রোহিঙ্গারা সেখান থেকে আসতে বাধ্য না হয়, এটির পাশাপাশি এখান থেকে যেন অন্য জায়গায় যেতে পারে, যেমন মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ আমাদের একটি দ্বীপের কথা যখন আমরা ভাবতে পারি, তখন বন্ধুপ্রতিম যে কোনো দেশ তাদের দেশের কোনো দ্বীপের কথা ভাবতে পারে, যেখানে অন্তত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কয়েক লাখ মানুষের সংস্থান যদি করা যায়। পুরো 10-12 লাখ সরিয়ে নিয়ে যাওয়ার কথা খুব কঠিন, কিন্তু 1-2 লাখ জায়গায় 3-4 লাখের যদি হয়, তাহলে যে চাপটি বর্তমানে কক্সবাজারে রয়েছে সেটি কিছুটা কম অনুভূত হবে।
জি আসিমনির, আমরা শুরুতে আসলে শুরু করেছিলাম ওআইসির একটি সর্বসম্মতি প্রস্তাব নিয়েছে সেটি নিয়ে, আপনি এখন যেমনটা আবার বললেন, সে কারণে আবার একটু আপনার কাছ থেকে জানতে চাই, ওআইসিভুক্ত কোনো দেশ কি এখন পর্যন্ত এমন কোনো প্রস্তাব দিয়েছে অথবা আগ্রহ প্রকাশ করেছে, অথবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি এমন কোনো আহ্বান জানানো হয়েছে ওআইসিভুক্ত দেশগুলোর জন্য?
আমরা আনুষ্ঠানিকভাবে সেরকম কোনো কিছু শুনিনি, তবে যেটা এই বিষয়ের ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রেই বিশেষ করে পররাষ্ট্রনীতির মাধ্যমে আমাদের বলা হয় যে অনেক প্রক্রিয়া আছে যেগুলো প্রক্রিয়ার স্বার্থে কনফিডেন্সিয়াল রাখা হয়, তো সেরকম ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত সেরকম কিছু শুনিনি। এটা সরকারের অফিসিয়াল কোনো ভাষ্য থাকলে তারা তখন বলবেন, তবে যেটি বিশেষ করে সাম্প্রতিককালে গণমাধ্যমে দেখা গেছে, আমি এক জায়গায় দেখেছি যে ফিলিপিনস এরকম কথা বলেছে যে তারা মানে নিতে রাজি হতে পারে। আমরা গত বছর এক সময় দেখেছিলাম যে কানাডা এক সময় বলেছিল যে তারা রোহিঙ্গাদের ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারে, কিন্তু এগুলো কোনোটাই খুব আনুষ্ঠানিক ভাবে এবং সেটার একেবারে প্রক্রিয়ার দিকে যাওয়ার মতো কোনো কিছু তৈরি হয়নি। সেসব যারা এরকম ভাবে বলেছে তাদের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এক সময় বিশেষ করে রেজিস্টার্ড রেফিউজি যাদেরকে একেবারে অফিসিয়ালি রেফিউজি স্ট্যাটাস দেওয়া হয়েছে, এরকম কিছু মানুষ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে একটা সময় এদেরকে ওই পার্মানেন্ট সেটেলমেন্টের একটা ব্যবস্থা করা হয়েছিল এটি 2009-10 এর দিকে। সেটি ওই সময় বন্ধ করা হয়েছিল, কারণ এটি অন্য কোনো ভাবে যদি প্রভাব পড়ে, তখন যেহেতু অনেক রোহিঙ্গা মিয়ানমারে ছিল, যে সেটা যদি একটা ওই যে পুল ফ্যাক্টর বলে যে তারা এখানে আরো বাংলাদেশে চলে আসতে পারে, যে তারা বিদেশে যাওয়ার সুযোগ পাবে, সেইটার কারণে এই প্রক্রিয়াটি তখন বন্ধ করা হয়েছিল। কিন্তু বর্তমানে বর্তমান বিশ্বে অভিবাসন এবং এই রেফিউজি নিয়ে যে অবস্থান রয়েছে বিশ্ববাসী, সেখানে খুব একটা সেরকম অনুকূল অবস্থা মনে হচ্ছে না। তো সেই কারণেই আমি আবার ফিরে আসছি যে আঞ্চলিক ভাবে যদি এটার কোন আশেপাশের দেশগুলোতে আলাপ শুরু করা যায়, তবে এখন পর্যন্ত সেরকম কিছু আমরা
জি আমাদের আসলে সময় শেষ হয়ে এসছে, আর মাত্র মিনিট দুয়েকের মতো আছে। আমরা দুঃখিত, আমরা আসলে নারী পাচার অথবা মানব পাচার নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু সে বিষয়টি না গিয়ে বরং আমরা একটু উপসংহারের দিকে যেতে চাই আসিমনির আপনার কাছ থেকেই। সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় মানুষজন তারা অখুশি, বিক্ষুব্ধ রোহিঙ্গাদের বিষয়ে, রোহিঙ্গাদের মধ্যে এক ধরনের সহিংসতা, মানব পাচার, অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে, যেমনটা আমাদের সংবাদদাতা মজুমদার শাকিলও জানিয়েছেন। সব মিলিয়ে ওখানকার পরিস্থিতি তো তেমন একটা ভালো নয় সেটি সামগ্রিকভাবে বলা যায়, এবং অন্যদিক থেকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে মিয়ানমারে আসলে রোহিঙ্গাদের ফিরিয়ে দেবার ব্যাপারে মিয়ানমারের সঙ্গে যেসব কথাবার্তা হয়েছে সেই প্রতিশ্রুতিও মিয়ানমার রাখছে না। সব মিলে কি অবস্থা হবে? এবং আমাদের একজন দর্শক ফেসবুকে মন্তব্য করেছে, মিল্টন মিত্রা, তিনি বলেছেন, বাংলাদেশ সরকারের বর্তমান পরিকল্পনা কি? আসলে এটি দিয়ে আমরা শেষ করতে চাই, এই যখন বাস্তবতা তখন বাংলাদেশ সরকারের পরিকল্পনাটা কি আসলে রোহিঙ্গাদের নিয়ে?
আমরা আশা করছি যে বাংলাদেশ সরকার, বিশেষ করে এখনকার এই নির্বাচনের পরে একজন নতুন মন্ত্রী এসেছেন, পররাষ্ট্রনীতির দিক থেকে কিছু নতুন দিক নির্দেশনা আসবে, বিশেষ করে গত এক দুই বছরের অভিজ্ঞতার আলোকে। এবং আমরা দেখেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রথম যে সফরে গেছেন সেটি ভারতে, এবং ভারতে এই উনি দায়িত্ব নেওয়ার অল্প কিছুদিনের মধ্যেই গেছেন, এবং সেখানে অন্যান্য আলাপ আলোচনার মধ্যে রোহিঙ্গা বিষয়টি নিয়েও ভারত সরকারের সাথে আলাপ হয়েছে। যে আমরা আশা করতে পারি যে কিছু উদ্যোগী হয়ে কিছু পদক্ষেপ নেওয়া হবে, তবে তার চেয়েও বড় ব্যাপার যে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা বা একটা কৌশলের জায়গাটি সরকার সুনিশ্চিত করবে। আর স্থানীয়ভাবে যে অবস্থা তৈরি হচ্ছে সেটার ব্যাপারে তো এর আগে জরিপ টরিপও হয়েছে গত এক দেড় বছরের মধ্যে, যে স্থানীয়দের উপরে কি কি ধরনের চাপ পড়ছে, তো সেই জরিপে তথ্যের ভিত্তিতে যতটা উদ্যোগ নেওয়া দরকার, বিশেষ করে এই মানবিক সহায়তার, সেটি জোরদার করতে হবে। সেটি পরিকল্পনা আছে, কিন্তু আমি বলতে পারি যে বাস্তবিক ভাবে সেটা খুব একটা বাস্তবায়িত হচ্ছে না, যেটি একটু আগে
খুব অল্প সময়ের মধ্যে রোহিঙ্গারা
উদ্যোগগুলো নিতে হবে,
খুব অল্প সময়ের মধ্যে রোহিঙ্গারা মিয়ানমারে যাচ্ছে এমনটা মনে হচ্ছে,
সেটি বাড়াতে হবে।
জি, আসিম মুনির, আপনার কাছ থেকে হা এবং নাহার মধ্যে একটু উত্তর চাই আমরা একদম শেষ পর্যায়ে, সেটা হচ্ছে খুব শীঘ্রই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো যাবে এমন কোন সম্ভাবনা আপনি দেখছেন না? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একই সঙ্গে শরীফ আজাদ, যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়ার, তাকেও ধন্যবাদ। মোয়াজ হোসেন শাকিল, আপনাকেও ধন্যবাদ। রোহিঙ্গা বিষয়ে নিশ্চয়ই আমরা আবারও আলোচনা করব, তখন রোহিঙ্গা পরিস্থিতির সবশেষ অবস্থা নিশ্চয়ই আপনাদের সঙ্গে বিশ্লেষণ সহ ভাগাভাগি করে নেব। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।